বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম সংগঠন পদ্ধতি, বাংলাদেশ জামাত ইসলামী, প্রকাশনায় বাংলাদেশ জামাত ইসলামী। প্রকাশকের কথা, ইসলামী আন্দোলনের বাহন হচ্ছে সংগঠন। সংগঠন বা সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো আন্দোলনই সফলকাম হতে পারে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সংগঠনের মাধ্যমে একদল সৎ যোগ্য লোক তৈরি করেছেন, তেমনি বাংলাদেশ জামাতে ইসলামীও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণে এদেশের মানুষ থেকেই একদল সৎ যোগ্য ও দেশপ্রেমিক লোক তৈরি করতে চায়। এ কাজই জামাত ইসলামীর কাজ। এ কাজকে সন্তোষজনকভাবে ও গণতান্ত্রিক উপায়ে সমাধা করার উদ্দেশ্যেই জামাত এর উপযোগী চার দফা বিজ্ঞানসম্মত কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠন পদ্ধতি বইটি মূলত জামাতের চার দফা কর্মসূচি বাস্তবায়নের পদ্ধতিগত বিষয়সমূহেরই সমষ্টি। নৈতিক ও গণতান্ত্রিক নীতিমালা ঠিক রেখে পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে এসব পদ্ধতি ও কৌশলে পরিবর্তন আসতে পারে। আমাদের প্রতিটি সংস্করণে এ বাস্তবতার কারণেই পরিবর্তন ও পরিবর্ধন করে যুগ উপযোগী কর্মপন্থা নির্ধারণের চেষ্টা করা হয়েছে। সূচিপত্র। প্রথম দফা কর্মসূচি দাওয়াত ও তাবলিগ, চিন্তার পরিশুদ্ধি ও পুনর্গঠন। ব্যক্তিগত যোগাযোগ, গ্রুপ ভিত্তিক যোগাযোগ, ইসলামী সাহিত্য বিতরণ, বই বিলি কেন্দ্র স্থাপন, পাঠাগার প্রতিষ্ঠা, বই বিক্রয় কেন্দ্র স্থাপন ও ব্যক্তিগতভাবে বই বিক্রয়, পরিচিতি, লিফলেট বিলি ও পোস্টারিং, মাসিক সাধারণ সভা, দাওয়াতি জনসভা ও ইসলামী মাহফিল, দাওয়াতি ইউনিট গঠন, আলোচনা সভা, সুধী সমাবেশ, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আল কোরআনের দার্স ও তাফসির মাহফিল, ইসলামী দিবস পালন, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ, পত্রপত্রিকার মাধ্যমে দাওয়াত, দাওয়াতি সপ্তাহ পালন ও দাওয়াতি অভিযান, জুমা বক্তৃতা ও ঈদগাহে আলোচনা, দাওয়াতি চিঠি, দাওয়াতি বই উপহার, ইফতার মাহফিল, সেমিনার ও সিম্পোজিয়াম, চা চক্র ও বনভোজন, হামদ নাত ইত্যাদি চর্চা, দাওয়াতি ক্যাসেট তৈরি ও প্রচার। দ্বিতীয় দফা কর্মসূচি সংগঠন ও প্রশিক্ষণ। জামাতের সংগঠন, জামাতের সাংগঠনিক বৈশিষ্ট্য, জামাতের স্তর বিন্যাসের দুইটি দিক, সহযোগী সদস্য, কর্মী, সদস্য, রুকন, সাংগঠনিক কাঠামোর স্তর বিন্যাস, কেন্দ্র, জাতীয় কাউন্সিল, আমিরে জামাত, মজলিশে শুরা, কর্মপরিষদ, নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, জেলা মহানগরী আমির সম্মেলন, জেলা মহানগরী আমির, জেলা মহানগরী মজলিশে শুরা, জেলা মহানগরী কর্মপরিষদ, জেলা মহানগরী সদস্য রুকন বৈঠক ও সম্মেলন, জেলা মহানগরী বৈঠক, জেলা মহানগরী পর্যায়ে বিভাগ বণ্টন, উপজেলা থানা আমির বা সভাপতি, উপজেলা থানা মজলিশে শুরা, উপজেলা থানা কর্মপরিষদ, উপজেলা থানা সদস্য রুকন বৈঠক, উপজেলা থানা বৈঠক, সংগঠিত উপজেলা থানা, পৌরসভা, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির বা সভাপতি, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সদস্য রুকন বৈঠক, পৌরসভা ইউনিয়ন বৈঠক, সংগঠিত ইউনিয়ন ওয়ার্ড, দাওয়াতি ইউনিট, ইউনিট ইউনিট প্রোগ্রাম, কর্মী বৈঠক, পারিবারিক ইউনিট, মহিলা বিভাগ, টার্গেট ভিত্তিক যোগাযোগ, দাওয়াতি টার্গেট, কর্মী টার্গেট, সদস্য রুকন টার্গেট, কর্মী যোগাযোগ, সফর পরিকল্পনা, সাংগঠনিক পক্ষ সপ্তাহ পালন, নেতৃত্ব নির্বাচন, বাইতুল মাল, রেকর্ডিং, রেজিস্টার, ফাইল, রিপোর্ট সংরক্ষণ, অফিস প্রশিক্ষণ কার্যক্রম, পাঠ্যসূচি ভিত্তিক ইসলামী সাহিত্য অধ্যয়ন, প্রশিক্ষণ বৈঠক, সামষ্টিক পাঠ, পাঠ চক্র, আলোচনা চক্র, শিক্ষা বৈঠক, শিক্ষা শিবির, গণশিক্ষা বৈঠক, গণ নৈশ ইবাদত, ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ, মুহাসাবা, বক্তৃতা অনুশীলন, দোয়া, জিকির, নফল ইবাদত, সামষ্টিক খাওয়া, আত্মসমালোচনা। তৃতীয় দফা কর্মসূচি সমাজ সংস্কার ও সমাজ সেবা। প্রচলিত কুসংস্কার সম্পর্কে সতর্কীকরণ, ইসলামী আচার অনুষ্ঠান চালুকরণ, পেশাভিত্তিক দাওয়াতি কাজ, গণশিক্ষা কেন্দ্র স্থাপন, মসজিদ সংস্কার, হাটবাজার সংস্কার, পাঠাগার প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ, ক্লাব, সমিতি ও শরীরচর্চা কেন্দ্র স্থাপন ও পরিচালনা, সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, অপসংস্কৃতি রোধ ও ইসলামী সংস্কৃতির বিকাশ, ইসলামী সংস্কৃতির বিকাশ, দুস্থ মানবতার সেবা, দাতব্য চিকিৎসালয়, রোগীর পরিচর্যা, পরিচ্ছন্নতা অভিযান, রাস্তাঘাট মেরামত, অফিস আদালতে কাজের সহযোগিতা, প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক দুর্ঘটনায় জনগণের পাশে দাঁড়ানো, দুর্দশাগ্রস্ত, বিত্তহীন ও ছিন্নমূল মানুষের পুনর্বাসনের ব্যবস্থা, গরিব ছাত্রদের সহযোগিতা দান, বেকার যুবকদের কর্মসংস্থান, কর্জে হাসানা, ভ্রাম্যমান দাতব্য চিকিৎসালয়, বিয়ে শাদি, পত্রপত্রিকায় লেখা প্রেরণ, মাইয়েতের কাফন দাফন ও জানাজায় অংশগ্রহণ, প্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সহযোগিতা, সামাজিক প্রতিষ্ঠান বা সংস্থা সৃষ্টি, চতুর্থ দফা কর্মসূচি, রাষ্ট্রীয় সংস্কার ও সংশোধন, সমাজ বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষণ, বিবৃতি প্রদান, স্মারকলিপি পেশ, দাওয়াতি জনসভা, পথসভা, গণজমায়েত, মিছিল, জনসভা, বিক্ষোভ, প্রশাসনের সাথে যোগাযোগ, রাজনৈতিক যোগাযোগ, সাংবাদিকদের সাথে যোগাযোগ ও সাংবাদিক সম্মেলন, বার লাইব্রেরিতে যোগাযোগ, ব্যবসায়ীদের সাথে যোগাযোগ, পত্রপত্রিকা প্রকাশ, জনমত গঠন, নির্বাচন, রাজনৈতিক বিভাগ সৃষ্টি, জাকাত আদায় অনুকূল পরিবেশ সৃষ্টি, সর্বপ্রকার অর্থনৈতিক জুলুমের প্রতিবাদ ও সমাধান পেশ, পরিশিষ্ট এক, সদস্যের তথা রুকনদের মান ও জরুরি জ্ঞাতব্য, পরিশিষ্ট দুই, কর্মী গঠন ও কর্মীদের মানোন্নয়ন, পরিশিষ্ট তিন, সম্মেলন ও বৈঠকাদি পরিচালনা, পরিশিষ্ট চার, বিভিন্ন প্রশিক্ষণ কার্যসূচির বিষয়সমূহ ও আলোচ্য বিষয়। পৃষ্ঠা ৯। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা। বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের বুকে ইসলামের সুবিচারপূর্ণ শাসন কায়েমের মহান উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ তথা সারা বিশ্বে সার্বিক শান্তি প্রতিষ্ঠা ও মানবজাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে ব্যক্তি ও সমাজকে ইসলামের আলোকে গড়ে তোলা ও পরিচালনা করা জামাতের আসল লক্ষ্য। এটাই আল্লাহর যাতে গড়ে দৈনিক ১০ পৃষ্ঠার কম পড়া না হয়, হাতে সময় থাকলে আরো বেশি পড়ার চেষ্টা করা উচিত। দায়িত্বশীলগণের এ ব্যাপারে খোঁজখবর নেওয়া ও উৎসাহিত করা প্রয়োজন। ২। প্রশিক্ষণ বৈঠক। ইউনিটে মাসে দুইটি বৈঠকের একটি প্রশিক্ষণ বৈঠক। এই বৈঠকে কুরআন, হাদিস ও গুরুত্বপূর্ণ বই এবং বিষয়ের উপর সামষ্টিক পাঠ হতে পারে ও পর্যায়ক্রমে মাসআলা, মাসাইল, দোয়া ও কিরাতের তালিম হতে পারে। এই বৈঠকে সকল স্তরের জনশক্তিকে উপস্থিত রাখার চেষ্টা চালাতে হবে। ৩. সামষ্টিক পাঠ। একা একা বই পড়ে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। এছাড়া কোনো কিছুর গভীরে যেতে হলে পরস্পরের আলোচনা প্রয়োজন। এজন্যই সামষ্টিক পাঠের আয়োজন করতে হয়। কোনো একটি বইয়ের অংশবিশেষ, একটি শিক্ষণীয় প্রবন্ধ, কোরআনের একটি বা দুইটি আয়াত, একটি হাদিস ইত্যাদি যে কোনো একটি বিষয়ের উপরে সামষ্টিক পাঠ হতে পারে। এতে একজন পরিচালক থাকবেন, ৭ থেকে ১০ জন সদস্য থাকবেন। পরিচালকের নির্দেশে একজন পাঠ করবেন এবং অপর সকলে শুনবেন। অংশবিশেষ পাঠ হয়ে গেলে কে কতটুকু বুঝল আলোচনা করবেন। পরিচালক সামষ্টিক পাঠকে সঠিক খাতে প্রবাহিত করবেন। এভাবে চক্রাকারে কিছু পড়ার নামই সামষ্টিক পাঠ। সামষ্টিক পাঠ এক ঘন্টার বেশি স্থায়ী হওয়া ঠিক নয়। ৪. পাঠচক্র। একজন পরিচালক ও ৮ থেকে ১০ জন সদস্য নিয়ে পাঠচক্র গঠিত হয়। চক্র সদস্যদের সাংগঠনিক মান উন্নয়ন, রুকনিয়াতের মান সৃষ্টি, নেতৃত্ব সৃষ্টি ইত্যাদি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে পাঠচক্রের বিষয়বস্তু নির্ধারণ করা হয়। সকলে উক্ত নির্দিষ্ট বিষয়ের উপর ব্যাপক পড়াশোনা ও চিন্তাভাবনা করে আসবেন। এরপর পরিচালক পয়েন্ট ভিত্তিক বিষয়বস্তুর উপর আলোচনা চালাবেন। পৃষ্ঠা ৪০। এভাবে কয়েকটি অধিবেশনের মাধ্যমে একটি নির্দিষ্ট বইয়ের উপর ব্যাপক ও স্বচ্ছ ধারণা লাভ করা সহজ হয়। পাঠচক্রের অধিবেশন মাসে কমপক্ষে একটি হওয়া বাঞ্ছনীয়। প্রতি অধিবেশন দুই ঘণ্টার বেশি স্থায়ী হবে না। পাঠচক্রকে ফলপ্রসূ করতে হলে নিম্নোক্ত দিকগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। ১. পাঠচক্রের সদস্যগণ সমমানের হবে। ২. পরিচালককে অবশ্যই অভিজ্ঞ ও যোগ্য হতে হবে। ৩. পরিচালক পড়াশোনা ও চিন্তা ভাবনার জন্য প্রথম অধিবেশনেই প্রয়োজনীয় গাইডলাইন দেবেন। ৪. সকল সদস্যই বিষয়বস্তুর উপর পড়াশোনা করে আসবেন এবং আলোচনার জন্য প্রয়োজনীয় নোট সাথে রাখবেন। ৫. অধিবেশনে সকল সদস্যকে উপস্থিত থাকতে হবে। ৬. যথাসময়ে উপস্থিত হতে হবে। ৭. যথাযথ মানসিক প্রস্তুতি থাকতে হবে। পূর্ণ আন্তরিকতা ও একাগ্রতা নিয়ে আলোচনায় অংশ নিতে হবে। ৮. পরিচালক আলোচনাকে একটি নির্দিষ্ট খাতে প্রবাহিত করবেন এবং প্রতিটি পয়েন্টের উপসংহার পেশ করবেন। ৯. প্রতিটি পয়েন্টের মূল কথাগুলোকে সকলে নোট করবেন। ৫. আলোচনা চক্র। ১০ থেকে ১৫ জন নিয়ে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আলোচনা চক্র হতে পারে। আলোচনা চক্রের পরিচালক কোন বিষয় বা বইয়ের সারসংক্ষেপ সহজ ভাষায় অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরবেন। এরপর বাকিরা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় অংশ নেবেন। পৃষ্ঠা ৪১। ৬. শিক্ষা বৈঠক। কর্মীদের মান উন্নয়নের জন্য শিক্ষা বৈঠক একটি সুন্দর ব্যবস্থা। জামাতের দাওয়াত, কর্মসূচি, দিনে মেজাজ, রাজনৈতিক চিন্তাধারা ইত্যাদি এক বা একাধিক বিষয়ে কর্মীদেরকে আরও শিক্ষিত করে তোলাই শিক্ষা বৈঠকের লক্ষ্য। এতে একজন পরিচালক থাকবেন, গোটা সময় কাজে লাগানোর জন্য একটি সুন্দর কার্যসূচি থাকবে। অংশগ্রহণকারীগণ নোট বই, কলম এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে আসবেন। বৈঠকের কাজ যথাসময় শুরু করে যথাসময় শেষ করা উচিত। বৈঠককে ফলপ্রসূ করে তোলার জন্য সকলে সময়ের দিকে খেয়াল রাখবেন এবং নিয়মকানুন মেনে চলবেন। ৭. শিক্ষা শিবির। আমরা ইসলামী সমাজ গড়তে চাই, এজন্য একদল লোকের দুনিয়া, বাড়িঘর ইত্যাদি যাবতীয় চিন্তামুক্ত হয়ে খালেস নিয়তে আল্লাহর দিনের জন্য প্রস্তুত থাকা দরকার। এছাড়া দিনের জ্ঞান অর্জনের জন্য বিশেষ পদক্ষেপ থাকা দরকার। শিক্ষা শিবিরের মাধ্যমে আমরা উপরিউক্ত ফায়দা হাসিল করতে পারি। শিক্ষা শিবির থানা, জেলা ও কেন্দ্রীয় ভিত্তিতে হতে পারে, বার্ষিক পরিকল্পনার আলোকেই তা হবে। কর্মীর মান ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধি, বিশেষ দিকে পারদর্শিতা অর্জন ইত্যাদি যে কোনো একটি দিকে শিবিরের লক্ষ্য থাকবে। লক্ষ্যকে সামনে রেখেই উপযুক্ত কর্মী বাছাই করে নিতে হবে এবং যথাসময়ে তাদের প্রোগ্রামের নমুনাসহ অবহিত করতে হবে। থাকার জন্য হালকা বিছানা, ডেলিগেট ফি, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শিবির শুরু হওয়ার পূর্বেই পৌঁছাতে হবে। শিবিরের একজন পরিচালক থাকবেন, শিবির শুরু থেকে শেষ পর্যন্ত সকলে পরিচালকের নির্দেশ মেনে চলবেন। এখানে এসে বাইরের কোনো কাজ করা চলবে না, খাওয়া, ঘুম, বিশ্রাম ইত্যাদি নির্ধারিত সময়ের ভেতরে সমাধা করতে হবে। পৃষ্ঠা ৪২। গোটা পরিবেশকে ইসলামী সমাজের নমুনা হিসেবে দাঁড় করাতে হবে। শিবির থেকে শিক্ষা গ্রহণের সাথে সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের অনুশীলন চালাতে হবে। শিবির থেকে বিদায় নেয়ার মুহূর্তে দ্বীনি এলম, সাংগঠনিক জ্ঞান, কাজ করার দক্ষতা ইত্যাদি বৃদ্ধির সাথে সাথে আল্লাহর সান্নিধ্যের আমেজ যেন অনুভব করা যায়, ইসলামী সমাজের প্রয়োজনীয়তার তীব্র আকাঙ্ক্ষা যেন ফুটে ওঠে। ৮. গণশিক্ষা বৈঠক। এলাকার সাধারণ জনগণকে সম্পৃক্ত করে গণশিক্ষা বৈঠক আয়োজন করা যেতে পারে। এ ধরনের প্রোগ্রামে কুরআন, হাদিস, মাসআলা মাসাইল ও দ্বীনি বিষয়াদি আলোচনা প্রাধান্য পাবে। ৯. গণনৈশ ইবাদত। রাতের শেষ ভাগে মাগফিরাতের জন্য ইবাদত, তাসবিহ, তিলাওয়াত ও কান্নাকাটি করা মুমিনের এক বিশেষ গুণ। এর মাধ্যমে মুমিন আল্লাহর সান্নিধ্য লাভ করে, ফলে বিভিন্ন মৌলিক গুণাবলী তার মধ্যে বৃদ্ধি পেতে থাকে। এ কারণে জামাত নৈশ ইবাদতের ব্যবস্থা রেখেছে। মহল্লার সাধারণ মুসল্লিদেরকেও তাতে সামিল করা যেতে পারে। মূলত নৈশ ইবাদত ব্যক্তিগতভাবেই করা উত্তম, এতে অভ্যস্ত করে তোলার জন্য মাঝে মাঝে রাত জাগার এ ব্যবস্থা করা হয়েছে। ১০. ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ। ব্যক্তির উন্নতি নিজের কাছে, ভুল ও দুর্বলতা জানা এবং তা দূর করার অনুভূতি এক্ষেত্রে আসল। এ অনুভূতি সৃষ্টি হতে পারে নিজেই নিজের কাজের হিসাব নেওয়ার মাধ্যমে। এজন্য জামাত ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণের ব্যবস্থা করেছে। আন্দোলনের দৃষ্টিকোণ থেকে সারাদিন যে সমস্ত কাজ করা হয়েছে তা নির্দিষ্ট ছকে সংরক্ষণ করতে হয়। সংরক্ষণ করতে গেলে দৈনন্দিন কাজের একটি নিখুঁত চিত্র ফুটে ওঠে, ফলে আত্মসচেতনতা সৃষ্টি হয়। পৃষ্ঠা ৪৩। এভাবে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণের মাধ্যমে ক্রমান্বয়ে একজন কর্মী দুর্বলতা থেকে মুক্ত হতে পারে, সাথে সাথে গুণাবলী বৃদ্ধি পেতে পারে। দায়িত্বশীলগণ মাঝে মাঝে কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট দেখে প্রয়োজনীয় লিখিত পরামর্শ দেবেন। এর বিস্তারিত ব্যাখ্যা ব্যক্তিগত রিপোর্ট বইয়ে রয়েছে। ১১. মুহাসাবা। ইসলামী আন্দোলনের এক কর্মী অন্য কর্মীর আয়না স্বরূপ। আয়না নীরবে ব্যক্তির সঠিক চেহারাটা ফুটিয়ে তোলে। এ নিয়ে শোরগোল বা চিৎকার করে বেড়ায় না, সামনে থেকে সরে গেলে সেটা ধরে রাখে না, আবার নিখুঁত ছবিটি তুলে ধরে কম বেশি করে না, ত্রুটি বা দাগ মুছে ফেলার পর সেটাকে জিয়ে রাখে না। এরূপ এক কর্মী আরেকজন কর্মীর নীরবে ভুল তুলে ধরতে পারেন। এদিক সেদিক বলাবলি না করে শুধু সংশ্লিষ্ট ব্যক্তিকে বলবেন, বলবেন আন্তরিকতার সাথে, তার কল্যাণকামী হয়ে। ব্যক্তিগতভাবে চেষ্টা করার পর কোনো কর্মীর দুর্বলতা যদি দূর না হয় তাহলে ইউনিট, থানা বা যে কোনো সাংগঠনিক বৈঠকে খুবই মোলায়েম ভাষায় এবং বাড়াবাড়ি না করে পেশ করবেন। অবশ্য পেশ করার পূর্বে দায়িত্বশীলের সাথে আলাপ করে নেবেন। যিনি পেশ করবেন তিনি কাউকে হেয় করার জন্য পেশ করবেন না। যার ব্যাপারে পেশ করা হবে তিনি নিজের ত্রুটি স্বীকার করে নেবেন এবং সবার দোয়া কামনা করবেন, অথবা অভিযোগ যথার্থ না হলে তিনি সুন্দরভাবে তার বক্তব্য পেশ করবেন। তবে উভয়কে বৈঠকের রায় মেনে নিতে হবে। এভাবে নেহায়েত আল্লাহর সন্তুষ্টি কামনা করে পরস্পর দুর্বলতা দূর করার প্রচেষ্টার নাম মুহাসাবা বা গঠনমূলক সমালোচনা। সংগঠনের সুস্থতার জন্য এ কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সংগঠনের সুস্থতা ও সজীবতা মহাসভার উপর অনেকটা নির্ভরশীল। পৃষ্ঠা ৪৪, ১২, বক্তৃতা অনুশীলন। যে কোনো বক্তব্য সঠিকভাবে ও গুছিয়ে বলতে সক্ষম হলেই বক্তার কথা লোকদেরকে ভালোভাবে বোঝানো সম্ভব। এছাড়া অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সময় নষ্ট করাও জামাত পছন্দ করে না। অল্প কথায় সুন্দরভাবে জামাতের বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের সুবক্তা হওয়া প্রয়োজন, আর আন্তরিক প্রচেষ্টা থাকলে এটা খুবই সম্ভব। এর জন্য ১০ বা ১৫ জন কর্মীর একটি গ্রুপ বাছাই করে একজন ভালো বক্তাকে উক্ত গ্রুপের পরিচালক নিয়োগ করতে হবে। পরিচালকের পরিচালনায় নির্দিষ্ট বিষয়ের উপর গ্রুপের সকলে বক্তব্য রাখবেন। পরিচালক অত্যন্ত মনোনিবেশ সহকারে তাদের বক্তব্য, বক্তব্যের ধরন, ভাষা, অঙ্গ পরিচালনা ইত্যাদি লক্ষ্য করবেন। তারপর দুর্বলতাগুলো তাদের বুঝিয়ে দেবেন। এভাবে আমরা বহু সংখ্যক সুবক্তা গড়ে তুলতে পারি। অবশ্য খেয়াল রাখতে হবে, একবারের প্রচেষ্টাই যথেষ্ট নয়, মাঝে মাঝে এ ধরনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ১৩, দোয়া, জিকির ও নফল ইবাদত। আমরা এক কঠিন পরিবেশে আন্দোলন করছি। দুনিয়াবী লোভ লালসা, দারিদ্র্যের নির্মম কষাঘাত, বাতিলের কঠিন আক্রমণ ইত্যাদি আমাদেরকে মাঝে মাঝে দুর্বল করে ফেলে। এহেন অবস্থায় একমাত্র আল্লাহর ভয়ই আমাদের বাঁচার পথ। মনে সবসময় আল্লাহর ভয় জাগরুক রেখে আমরা এই বিপদ কাটিয়ে উঠতে পারি। আর আল্লাহর ভয় সবসময় জাগ্রত রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখিয়েছেন। বিভিন্ন কাজকর্মে তার শেখানো দোয়া অর্থ বুঝে মন দিয়ে পড়লে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এজন্য আমাদের সকল কর্মীকে বিভিন্ন দোয়া ও জিকির শিখে নিতে হবে। তারপর বিভিন্ন কাজে ব্যস্ততার মুহূর্তে তা পড়তে হবে। নফল কাজ হলেও প্রয়োজনের দৃষ্টিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা ৪৫, আল্লাহর সাথে নিবিড়তম সম্পর্ক স্থাপনের জন্য নফল নামাজ ও নফল রোজা খুবই ফলপ্রসূ। যখনই সম্ভব তখনই নফল নামাজ ও নফল রোজা আদায় করা উচিত। বিশেষ করে প্রতি চন্দ্রমাসে একাধিক রোজা রাখা যেতে পারে। তাহাজ্জুদ নামাজ হচ্ছে উৎকৃষ্টতম নফল ইবাদত। বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য তাহাজ্জুদ নামাজ ফলদায়ক। সারা পৃথিবীর মানুষ যখন ঘুমে আচ্ছন্ন থাকবে, গোটা পরিবেশ যখন নীরব, নিথর ও স্তব্ধ হয়ে যাবে, তখন আল্লাহর দিন কায়েমের জিন্দাদিল সৈনিক আরামের ঘুম কুরবানি করে তার প্রভুর সাথে কথাবার্তা বলার জন্য ব্যাকুল হয়ে বিছানা ত্যাগ করবে ও পড়বে, আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু। হে আল্লাহ, আমি তোমারই অনুগত হলাম, তোমার প্রতি ঈমান আনলাম, তোমার উপর ভরসা করলাম, তোমার দিকে আমি নিবিষ্ট হলাম, তোমার জন্যই আমি লড়াই করছি এবং তোমার দরবারে আমি ফরিয়াদ জানাচ্ছি। তারপর ওযু করবে, জায়নামাজ বিছিয়ে দাঁড়াবে, নিষ্ঠার সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, কোরআন তিলাওয়াত করবে, নামাজ শেষে হাত তুলে প্রভুর দরবারে মোনাজাত করবে, মাগফিরাতের জন্য ফরিয়াদ করবে, গুণাবলী বিকাশের জন্য সাহায্য চাইবে, আন্দোলনের উন্নতির জন্য দোয়া করবে, ব্যাকুলভাবে কান্নাকাটি করবে। এভাবে আল্লাহর নৈকট্য হাসিলের সুযোগ পাবে। ১৪, সামষ্টিক খাওয়া। মাঝে মাঝে সবাই মিলে একত্রে খাওয়ার প্রোগ্রাম করা যেতে পারে। এতে পারস্পরিক সম্পর্ক মজবুত হয়, অপরকে জানার সুযোগ হয়। অবশ্য এক্ষেত্রে বাহুল্য করা যাবে না, বরং অপরের জন্য কুরবানির নজির স্থাপন করতে হবে। পৃষ্ঠা ৪৬, ১৫, আত্মসমালোচনা। নিজেকে গড়ে তোলার জন্য আত্মসমালোচনা উপযুক্ত মাধ্যম। অতএব জামাত কর্মীদের জন্য নিয়মিত আত্মসমালোচনা অপরিহার্য। দিনের কোন এক নির্দিষ্ট সময়ে আত্মসমালোচনা ছাড়াও প্রতিটি কাজের সমাপ্তির সাথে সাথে পর্যালোচনার অভ্যাস করা প্রয়োজন। উল্লেখ্য যে আত্মসমালোচনার সঠিক পদ্ধতি ব্যক্তিগত রিপোর্ট বইয়ে লিপিবদ্ধ আছে। পৃষ্ঠা ৪৭, তৃতীয় দফা কর্মসূচি, সমাজ সংস্কার ও সমাজ সেবা। গঠনতন্ত্রের ভাষায় জামাতের তৃতীয় দফা কর্মসূচি হল ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক সংশোধন, নৈতিক পুনর্গঠন ও সাংস্কৃতিক পরিবর্তন সাধন ও দুস্থ মানবতার সেবা করা। কেবলমাত্র কয়েকটি ধর্মীয় অনুষ্ঠান পালন বা কিছু দাওয়াতি ও সাংগঠনিক কাজ করলেই পুরোপুরি ইসলাম গ্রহণ এবং মুসলিম হিসেবে দায়িত্ব পালনের কাজ সম্পূর্ণ হয় না। সাথে সাথে সামাজিক সংস্কার ও সমাজ সেবামূলক প্রয়োজনীয় কিছু কাজেও হাত দেওয়া দরকার। এর আলোকে এ দফায় তিনটি প্রধান কাজ রয়েছে। ক, সমাজ সংশোধন ও সমাজ সংস্কার। খ, অপসংস্কৃতি রোধ ও ইসলামী সংস্কৃতির বিকাশ। গ, দুস্থ মানবতার সেবার লক্ষ্যে সমাজ সেবা। বর্তমানে সমাজে সমাজ সংস্কার, সাংস্কৃতিক কাজকর্ম ও সমাজ সেবামূলক কাজের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব কাজ শুধু কেন্দ্রের মাধ্যমে নয়, জেলা ও থানা এমনকি ইউনিয়ন পর্যায়েও আঞ্জাম দেওয়া যেতে পারে। ক. সমাজ সংশোধন ও সংস্কার। এক, প্রচলিত কুসংস্কার সম্পর্কে সতর্কীকরণ। আমাদের দেশে অনেক কুসংস্কার চালু আছে, এমনকি ইসলামের নামেও এমন সব কুসংস্কার চালু আছে যেগুলোর মাধ্যমে অনেকেই না বুঝে শির্ক ও বিদাতে জড়িত হয়ে পড়ে। এগুলো তাওহীদ ও রিসালাতের ব্যাপারে ইসলামের সঠিক ধারণা নষ্ট করে দেয়, ফলে জাতীয় জীবনে এগুলো অনেক ক্ষতিকর প্রভাব বিস্তার করে। অতএব একদিকে তাওহীদ ও রিসালাত সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে, অন্যদিকে শির্ক ও বিদাত সম্পর্কে সতর্ক করার কাজ আঞ্জাম দিতে হবে। পৃষ্ঠা ৪৮। মনে রাখতে হবে, এ কাজ খুবই গুরুত্বপূর্ণ ও মৌলিক কাজ। যিনি এ কাজ করবেন, দিন সম্পর্কে তার নিজেরও সহি ধারণা লাভ করতে হবে, তবে এ কাজ করতে গিয়ে অযথা বিতর্কে জড়িয়ে পড়া ঠিক হবে না। ২. ইসলামী আচার অনুষ্ঠান চালুকরণ। আমাদের সমাজে অনেক ধরনের আচার অনুষ্ঠান চালু আছে, কিন্তু তার সবগুলোতে ইসলামী ভাবধারা পরিলক্ষিত হয় না। বিবাহ শাদী, খাতনা, বিভিন্ন দিবস পালন, জন্মদিন, সফরে বের হওয়া, কবর জিয়ারত, শবে বরাত, দিনকাল নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে বিজাতীয় প্রভাব স্পষ্ট। এ সমস্ত ব্যাপারে অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি করা হয় এবং শরীয়তের বিধান স্পষ্ট লঙ্ঘন করা হয়। আবার এমন অনেক বিষয় আছে যেগুলোকে শরীয়ত গুরুত্ব দিয়েছে কিন্তু আমরা গুরুত্ব দেই না, যেমন নামাজ, কোরআন তিলাওয়াত, রমজানের রোজা, শবে কদর ইত্যাদি ব্যাপকভাবে ও যথাযথ গুরুত্ব দিয়ে পালন করা হয় না। এক্ষেত্রে জামাত কর্মীদেরকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে নজির স্থাপন করতে হবে। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের আদর্শ ফুটিয়ে তুলতে হবে। ৩. পেশাভিত্তিক কাজ। সমাজের অধিকাংশ লোক বিভিন্ন পেশায় নিয়োজিত। চাষি, শ্রমিক, দোকান কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার প্রভৃতি বিভিন্ন পেশায় নিয়োজিত লোকদের বিভিন্নমুখী সুবিধা, অসুবিধা ও প্রয়োজন থাকে। অনেক ক্ষেত্রে পেশাগত স্বার্থ আদায়ের লক্ষ্যে বিভিন্ন পেশার লোকদের সমিতি গড়ে ওঠে। এসব পেশাভিত্তিক সমিতি ও সংগঠনের মাধ্যমে ইসলামের দাওয়াত সম্প্রসারণ ও সামাজিক প্রভাব বৃদ্ধির প্রচেষ্টা চালানো যায়। পৃষ্ঠা ৪৯। ৪. গণশিক্ষা কেন্দ্র স্থাপন। শিশু ও বয়স্ক সহ সর্বস্তরের জনগণকে শিক্ষিত করার প্রচেষ্টা আমাদের দেশে খুবই কম। যা আছে আদর্শের দৃষ্টিকোণ থেকে তা খুবই দুর্বল ও বিকৃত। এ কারণে সংগঠনকে দ্বিমুখী তৎপরতা চালাতে হবে। ক. প্রতিটি মক্তব, মাদ্রাসা, বয়স্ক শিক্ষা কেন্দ্র, স্কুল ইত্যাদিতে নিজস্ব প্রভাব সৃষ্টি করা। খ. নিজেদের উদ্যোগে মক্তব, মাদ্রাসা, বয়স্ক শিক্ষা কেন্দ্র, কিন্ডার গার্ডেন ইত্যাদি চালু করার পদক্ষেপ নেয়া। অবশ্য এলাকার সাংগঠনিক শক্তি অনুপাতে এ কাজগুলো হাতে নেওয়া উচিত। ৫. মসজিদ সংস্কার। যেখানে আমরা কাজ করি সেখানে এক বা একাধিক মসজিদ আছে। অধিকাংশ মসজিদে দুই ধরনের সমস্যা দেখা যায়। ক. অজু এস্তেঞ্জার অব্যবস্থা, জায়গার অভাব, চলাচলের কষ্টকর পথ, মেরামতের অভাব, ইমাম মুয়াজ্জিনের অল্প বেতন ও থাকার সমস্যা ইত্যাদি। খ. অযোগ্য ও দুর্বল লোকদের পরিচালনা। সংগঠনকে উভয়বিধ দুর্বলতা দূর করার জন্য এগিয়ে আসতে হবে। এলাকার লোকদেরকে সাথে নিয়ে সংগঠন এ কাজগুলো করবে। এভাবে এগিয়ে আসলে মসজিদগুলোকে আল্লাহর দিনের সত্যিকার কেন্দ্রে রূপান্তরিত করা যাবে। সমাজ পরিবর্তনে মসজিদগুলো জীবন্ত ভূমিকা রাখতে পারবে। ৬. হাট বাজার সংস্কার। আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে হাট বাজারের গুরুত্ব অনেক। সেখানে সপ্তাহে এক বা একাধিক দিনে এলাকার সমস্ত লোকের সমাবেশ ঘটে, ফলে পরস্পর দেখা সাক্ষাৎ, আদান প্রদান, ভাব বিনিময় সাধারণত হাটগুলোতেই হয়। এখানকার পরিবেশ, কথাবার্তা এলাকাবাসীদের উপর প্রভাব বিস্তার করে। পৃষ্ঠা ৫০। সত্যিকার অর্থে হাট বাজারগুলোতে দিনই পরিবেশ সৃষ্টি করা, দিনের প্রচারের ব্যবস্থা করা, নানাবিধ জুলুম অত্যাচার থেকে জনগণকে বাঁচানোর উদ্যোগও জামাত কর্মীদেরকে নিতে হবে। প্রত্যেক বাজারেই মসজিদ থাকে, মসজিদের প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে হবে। বাজার কমিটি ও মসজিদ কমিটি গঠনে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। ৭. পাঠাগার প্রতিষ্ঠা। লেখাপড়ার ব্যাপক প্রচলন করার জন্য এলাকায় পাঠাগার প্রতিষ্ঠার পদক্ষেপ নিতে হবে। এ সমস্ত পাঠাগারে আমাদের আন্দোলনের সাহিত্য যাতে প্রাধান্য পায় তার দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। থানা কেন্দ্রে ভালো মানের একটি পাঠাগার আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই থানা কেন্দ্রে একটি উন্নত মানের পাঠাগার কায়েমের উদ্যোগ নিতে হবে। 8 শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ। আমাদের জনশক্তিকে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্মে অগ্রণী ভূমিকা নিতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে সদস্য হওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কমিটিতে অংশগ্রহণে আমাদের নির্লিপ্ত থাকা ঠিক হবে না। জনশক্তি ও সাংগঠনিক মজবুতি অনুযায়ী এগুলোতে ভূমিকা রাখতে হবে। এ ব্যাপারে জনশক্তির ব্যক্তিগতভাবে যেমন ভূমিকা থাকবে, সংগঠনও তদ্রূপ খোঁজ খবর রাখবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দান করবে। 9. ক্লাব সমিতি স্থাপন ও পরিচালনা। দেশের যুব সমাজকে আমাদের আন্দোলনে উৎসাহী করার জন্য এ কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা অবসর সময়ে এগুলোই করে বেড়ায়, অথচ এগুলোতে আমাদের কোনো প্রভাব নেই। আর সুযোগ ও সামর্থ্য থাকলে এলাকার যুবকদেরকে নিয়ে নিজেদের উদ্যোগে ক্লাব সমিতি স্থাপন ও পরিচালনা করতে হবে। পৃষ্ঠা 51। 10. সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। জনগণকে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। যারা অসামাজিক কাজে লিপ্ত তাদেরকে বুঝাতে হবে। প্রয়োজনে এলাকার লোকজনকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, এই ব্যাপারে জনগণকে সচেতন করাটাই আসল প্রতিরোধ। সচেতন জনগণকে সক্রিয় জনশক্তিতে পরিণত করে সমাজ বিরোধী কার্যকলাপের প্রতিরোধ সৃষ্টি এবং তা বন্ধ করে দিতে হবে। খ. অপসংস্কৃতি রোধ ও ইসলামী সংস্কৃতির বিকাশ। অপসংস্কৃতি রোধ, অপসংস্কৃতি রোধের জন্য জনমত সৃষ্টি করাই বড় কাজ। এ ব্যাপারে নিম্নোক্ত বিষয়গুলোর দিকে বিশেষভাবে জনগণকে আকৃষ্ট করতে হবে। 1. সিনেমা, টিভি, ভিসিআর ইত্যাদির প্রোগ্রাম কিভাবে ও কোন পথে আমাদের ক্ষতি করছে তা জনগণকে বুঝিয়ে দিতে হবে। এগুলো যে নৈতিক মান ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে করা হচ্ছে তাও জানিয়ে দিতে হবে। 2. অশ্লীল পত্রপত্রিকা যে বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে তা জনগণের দৃষ্টিতে আনতে হবে। এগুলোর মাধ্যমে বেকার যুবকদের অর্থ কিভাবে লুটে নেওয়া হচ্ছে সেদিকেও জনগণের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এগুলো যে এক শ্রেণীর অর্থলোলুপ ব্যক্তিদের কারসাজি তাও জনগণকে জানিয়ে দিতে হবে। 3. বিদেশি গণমাধ্যমগুলো খবর বিকৃত করে মিথ্যা প্রচার করে। এগুলোর মাধ্যমে তারা আমাদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে রাখতে চায়। শুধু তাই নয়, বিদেশি শক্তি আমাদের জাতীয় চরিত্র ধ্বংস করার জন্য আমাদের প্রচার মাধ্যমগুলোকেও ব্যবহার করে। আমাদের জনগণকে এ ব্যাপারে ওয়াকিফহাল করতে হবে। 4. বেহায়াপনা, উলঙ্গপনা, নাচ, গান ইত্যাদি আমাদের নৈতিক সত্তাকে ধ্বংস করে দিচ্ছে। ব্যক্তিগত আলোচনার মাধ্যমে পত্র পত্রিকায় লিখে এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে। এভাবে জনগণের ভেতরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পৃষ্ঠা 52। 5. হাউজি, জুয়া, প্রদর্শনী ইত্যাদি একদিকে মুষ্টিমেয় লোকদেরকে টাকার কুমির বানিয়ে দিচ্ছে, অন্যদিকে চরিত্র ধ্বংস করে সব দিক দিয়ে জাতিকে দেউলিয়া করছে। এর বিরুদ্ধে এলাকার লোকদের নিয়ে কার্যকর ও গঠনমূলক প্রতিরোধ গড়ে তুলতে হবে। 6. অশ্লীল বিজ্ঞাপন, জন্ম নিয়ন্ত্রণ উপকরণ, নৈতিকতা বিরোধী হোটেল ব্যবসা ইত্যাদি ব্যভিচারকে উৎসাহিত করছে, যা ক্রমান্বয়ে দেশটাকে ছেয়ে ফেলছে। হাটে বাজারে, পথে ঘাটে, অলিতে গলিতে এহেন কার্যকলাপের পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একটি জাতিকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য এর চেয়ে বড় মাধ্যম আর নেই। অতএব এর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদী করে তুলতে হবে। একদিকে পর্দার বিধান উপেক্ষা করে অর্ধ উলঙ্গ নর্তকীদের নাচিয়ে আনন্দ স্ফূর্তির মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট করবে, অপরদিকে ইফটিজিং এর বিরুদ্ধে বক্তৃতা দেবে, এটা হাস্যকর। এ অবস্থায় মুসলিমদেরকে পর্দার পবিত্র বিধান মানার ব্যাপারে সচেতন করতে হবে এবং অন্যদেরকেও শালীন পোশাকের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। ইসলামী সংস্কৃতির বিকাশ। 1. পত্রপত্রিকা প্রকাশ। অধস্তন সংগঠনগুলো ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিয়ে বিভিন্ন সময় সাময়িক পত্রপত্রিকা প্রকাশ করতে পারে, তবে এক্ষেত্রে খরচের বাহুল্য করা যাবে না। 2. ইসলামী গান রচনা ও প্রচলন। ক্রমান্বয়ে সর্বস্তরে সংগঠন অনুমোদিত ইসলামী গানের প্রচলন করা যেতে পারে। 3. কিরআত, ইসলামী গানের রেকর্ড। ব্যাপকভাবে বাজানোর উদ্দেশ্যে কিরআত, হামদনাথ ও ইসলামী গানের রেকর্ড তৈরির পদক্ষেপ নিতে হবে। বাজারে প্রাপ্ত ভালো ক্যাসেট সংগ্রহ করে প্রচার করতে হবে। পৃষ্ঠা 53। 4. প্রদর্শনী। সংগঠনের শক্তি সামর্থ্য অনুযায়ী মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের তথ্যভিত্তিক প্রদর্শনী চালু করা যেতে পারে। 5. জ্ঞান চর্চার অভ্যাস। জনগণের মধ্যে পড়াশোনা ও জ্ঞান চর্চার অভ্যাস ও প্রচলন খুবই কম, কাজেই জনগণের মধ্যে ব্যাপক ভিত্তিক জ্ঞান চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য বাজে আড্ডা, সময় নষ্টকারী খেলাধুলা ইত্যাদির ব্যাপারে জনগণকে নিরুৎসাহিত করণ এবং সাথে সাথে কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য পাঠে অনুপ্রাণিত ও অভ্যস্ত করে তুলতে হবে। গ. দুস্থ মানবতার সেবার লক্ষ্যে সমাজ সেবা। 1. দাতব্য চিকিৎসালয়। অর্থের অভাবে সমাজের অনেক লোক চিকিৎসা পায় না, ফলে নিজেরা জরাজীর্ণ হয়ে পড়ে, সমাজও ব্যাধিগ্রস্ত হয়ে যায়। অতএব এদের সুচিকিৎসার ব্যবস্থা করা মানবিক কাজ। আমাদের ভূমিকা হবে এক্ষেত্রে অগ্রণী। যেখানে সম্ভব সেখানে আমাদের পক্ষ থেকে এলোপ্যাথ অথবা হোমিওপ্যাথ দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করতে হবে। চিকিৎসালয়ের স্থান, ডাক্তার এবং প্রয়োজনীয় ওষুধের ব্যাপারে নিশ্চিত হয়ে এ কাজে হাত দেওয়া উচিত। উল্লেখ্য যে স্থানীয় লোকদের সহযোগিতা নিয়ে এ কাজগুলো করতে হবে। ২. রোগীর পরিচর্যা। ডাক্তার ডেকে আনা, ওষুধ এনে দেয়া বা কিনে দেয়া, মাথায় পানি ঢালা, রোগীর পাশে বসা ও সান্ত্বনামূলক কথা বলা ইত্যাদি কাজ আঞ্জাম দেয়া খুবই জরুরি। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নারও শিক্ষা এটা। তাই এ কাজে আমাদেরকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে এগিয়ে আসতে হবে। ৩. পরিচ্ছন্নতা অভিযান। খাল, নালা, ড্রেন ইত্যাদিতে ময়লা জমে মাঝে মাঝে এলাকার জনবসতিকে অচল করে দেয়। পুকুরের কচুরিপানা মশার উপদ্রব বাড়িয়ে দেয়। স্থানীয় সংগঠন মাঝে মাঝে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে এক্ষেত্রে জনগণের যথার্থ খেদমত করতে পারে। ৫৪. ৪. রাস্তাঘাট মেরামত। এলাকায় মাঝে মাঝে রাস্তাঘাট চলার অনুপযুক্ত হয়ে পড়ে। বর্ষাকালে সাঁকো বা পুলের অভাবে জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। খেয়া নৌকার অভাবে অনেক সময় সাঁতরিয়ে পার হতে হয়। আমাদের স্থানীয় সংগঠনকে এ সমস্ত সমস্যা সমাধানে তৎপর হতে হবে, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। প্রয়োজন বোধে স্থানীয় জনগণকে সাথে নিয়ে রাস্তাঘাট মেরামত, সাঁকো স্থাপন, খেয়া নৌকার ব্যবস্থা করতে হবে। ৫. অফিস আদালতে কাজের সহযোগিতা। অফিস আদালতে জনগণের বিভিন্নমুখী কাজ থাকে, কিন্তু সে কাজ অনেকের দ্বারা আঞ্জাম দেয়া সম্ভব হয় না। যেমন চিঠিতে ঠিকানা লেখা, ফর্ম পূরণ করা, নোটিশ বুঝিয়ে দেয়া, দরখাস্ত লেখা ও পেশ করা, সার, ঋণ ইত্যাদি সংগ্রহ করা, খাজনা, ট্যাক্স প্রদান ইত্যাদি কাজগুলোতে জনগণকে সহায়তা করার জন্য জামাত কর্মীদেরকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে এগিয়ে আসতে হবে। আমরা এ কাজ করতে এগিয়ে আসলে সুদ, ঘুষ, দালালের জুলুম কমে আসবে, মানুষের হয়রানি কমবে। ৬. প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক দুর্ঘটনায় জনগণের পাশে দাঁড়ানো। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ যেন নিত্য নৈমিত্তিক হয়ে পড়েছে। টর্নেডো, ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি প্রায় হয়ে থাকে। এছাড়া আগুন লেগে বা যানবাহনের আকস্মিক দুর্ঘটনায় সচ্ছল মানুষও আকস্মিকভাবে হয়ে পড়ে অসহায়। এসব অসহায় দুর্দশাগ্রস্ত বনি আদমের পাশে দাঁড়ানো মানবতার দাবি। এ দাবি পূরণে জামায়াত ইসলামী সর্বদাই এগিয়ে এসেছে এবং সামনেও আসবে ইনশাআল্লাহ। জনশক্তিকে এসব দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে নিয়োজিত করতে হবে। ৫৭. দুর্দশাগ্রস্ত, বিত্তহীন ও ছিন্নমূল মানুষের পুনর্বাসনের ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের সাময়িক সহযোগিতাই যথেষ্ট নয়, প্রয়োজন স্থায়ী পুনর্বাসনের। তেমনি বিত্তহীন ও ছিন্নমূল অসহায় মানুষের স্থায়ী পুনর্বাসনের দরকার। জামাত যতটুকু তহবিল সংগ্রহ করতে পারে তা নিয়েই এ ধরনের পুনর্বাসন কাজে হাত দিতে হবে। ৮. গরিব ছাত্রদের সহযোগিতা দান। এলাকার গরিব ছাত্রদের লেখাপড়া চালু রাখার ব্যাপারে সহযোগিতা করা যেতে পারে। গরিব ছাত্রদের তালিকা প্রস্তুত করে তাদেরকে স্টাইপেন্ড প্রদান, বইপত্র সরবরাহ এবং লজিং ও টিউশনি ঠিক করে দেওয়ার প্রয়াস চালানো যেতে পারে। ৯. বেকার যুবকদের কর্মসংস্থান। প্রত্যেক এলাকায় বহু সংখ্যক বেকার যুবক আছে। তারা হতাশায় ভুগছে, কেউ লেখাপড়া ও কাজ না জানার কারণে এবং কেউ চাকরির অভাবে করুণ অবস্থায় জীবনযাপন করছে। এদের কর্মসংস্থানের জন্য দায়িত্বশীলদেরকে তৎপর হতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থান করে দেওয়ার চেষ্টা নিতে হবে। বেকার যুবকদের তালিকা প্রস্তুত করে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। বিভিন্ন ধর্মী ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা ও সরকারের অফিস আদালতে কর্মসংস্থানের খোঁজ নিতে হবে। এরপর যেখানে যাকে সম্ভব সেখানে তাকে নিয়োগ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তাদেরকে উপযুক্ত বৃত্তিমূলক ট্রেনিং এর ব্যবস্থার মাধ্যমে সক্ষম করে তুলেও সহযোগিতা করা যেতে পারে। ১০. কর্জে হাসানা। সমাজে অভাবগ্রস্ত লোকের ভিড়। কয়েকটি টাকা ঋণের জন্য অনেকেই অস্থিরভাবে ঘুরে। ঋণদান একটা বড় মানবিক কাজ। জামাত কর্মীগণ ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে কর্জে হাসানার মাধ্যমে এক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করতে পারে। ৫৬. ১১. ভ্রাম্যমান দাতব্য চিকিৎসালয়। চিকিৎসা থেকে বঞ্চিত লোকদের সংখ্যা এত বেশি যে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সংখ্যক দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিশেষ করে গরিব এলাকার জন্য এটা খুবই কঠিন কাজ। এজন্য ভ্রাম্যমান দাতব্য চিকিৎসালয় এক্ষেত্রে কিছুটা অভাব পূরণ করতে পারে, তবে কেবল খুব মজবুত সংগঠনে এ কাজ করতে পারে। ১২. বিয়ে শাদী। সমাজের অবিবাহিত যুবক যুবতীদের বিয়ে শাদীর ব্যবস্থা করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজ। আমাদের বিভিন্ন স্তরের দায়িত্বশীল সহ জনশক্তির মধ্যে যাদের পক্ষে এ ব্যাপারে সহযোগিতা করা সম্ভব তাদের এ ব্যাপারে সাধ্যমতো ভূমিকা রাখা প্রয়োজন। এ বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ১৩. পত্রপত্রিকায় লেখা প্রেরণ। এলাকার অনেক সমস্যা আছে যেগুলো স্থানীয়ভাবে সমাধান করা যায় না। এ সমস্ত ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ ও চাপ সৃষ্টির জন্য জামাত কর্মীদেরকে পত্রপত্রিকায় লেখালেখি করতে হবে। ১৪. মাইয়েতের কাফন দাফন ও জানাজায় অংশগ্রহণ। মাইয়েতের কাফন দাফন ও জানাজা ফরজে কিফায়া। কোন লোক মারা গেলে সেই এলাকার জামাত দায়িত্বশীল বা কর্মীর জন্য উক্ত মাইয়েতের গোসল দেয়া, কাফন পরানো, কবর খোঁড়া ও জানাজায় শরিক হওয়া অপরিহার্য দায়িত্ব হয়ে পড়ে। কোন প্রোগ্রামকে মুলতবি করে হলেও মাইয়েতের কাফন দাফন ও জানাজায় শরিক হওয়ার চেষ্টা করতে হবে। ১৫. প্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সহযোগিতা গ্রহণ। ক্লাব বা সমিতির নামে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এখানে সেখানে ছড়িয়ে আছে। সমাজ সচেতন কর্মী ও যুবকদেরকে এ জাতীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে দেখা যায়। এজন্য ব্যক্তিগতভাবে টার্গেট নিয়ে ক্লাব বা সমিতির ভালো কাজগুলোর সহায়তা করে অথবা অন্য কোনোভাবে সম্পর্ক স্থাপন করে প্রভাব সৃষ্টি করা দরকার। এভাবে প্রভাব সৃষ্টির মাধ্যমে ভালো কাজের দিকে প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করা এবং খারাপ কাজ থেকে প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো যেতে পারে। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্বুদ্ধ করে ইসলামী দিবসসমূহ পালন করা যেতে পারে। পৃষ্ঠা ৫৭। ১৬. সামাজিক প্রতিষ্ঠান বা সংস্থা সৃষ্টি। দাওয়াতি কাজ করার জন্য এগুলো অত্যন্ত ভালো মাধ্যম। অবশ্য এর মাধ্যমে বিলম্বে ফল পাওয়া যায়, কিন্তু ধৈর্য হারিয়ে ফেলা যাবে না, কারণ ফল বিলম্বে পাওয়া গেলেও এ প্রক্রিয়ায় দাওয়াত খুবই সুদূরপ্রসারী হয়ে থাকে। এজন্য প্রত্যেকটি ইউনিটের কর্মীদেরকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে রাস্তাঘাট, মসজিদ গড়া ও সংস্কার এবং ক্লাব সমিতি গঠন ইত্যাদি কাজে এগিয়ে আসতে হবে। এসব ক্লাব বা সমিতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, গুরুত্বপূর্ণ দিবস পালন এবং সুস্থ সংস্কৃতির বিকাশে বিভিন্ন ধরনের উদ্যোগও নেওয়া যেতে পারে। এ ধরনের কাজের মাধ্যমে সমাজের সর্বস্তরের লোকদের সাথে পরিচিতি ঘটে, যা দাওয়াতি কাজের জন্য সহায়ক। পৃষ্ঠা ৫৮। চতুর্থ দফা কর্মসূচি, রাষ্ট্রীয় সংস্কার ও সংশোধন। গঠনতন্ত্রের ভাষায় জামাতের চতুর্থ দফা কর্মসূচি হল গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে সৎ ও চরিত্রবান লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করা। অর্থাৎ রাষ্ট্রীয় সংস্কার বা সরকারের সংশোধনই হচ্ছে এ দফার মূল কাজ। এসব কাজের মাধ্যমেই আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম হবে। নিম্নোক্ত কাজগুলো এ দফার অন্তর্ভুক্ত। ১. সমাজ বিশ্লেষণ। আমাদের সমাজকে জানতে হলে এর কাঠামো, পরিবেশ, গতিধারা, পরিধি ইত্যাদি সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। এর দুর্বল দিকগুলো খুঁজে বের করতে হবে, ভালো দিকগুলো উপলব্ধি করতে হবে, আর অনুসন্ধান ও মূল্যায়নের মাধ্যমে আমাদের কর্তব্য, কৌশল ও পদক্ষেপ নিরূপণ করতে হবে। উল্লেখ্য যে সামাজিক মূল্যায়নে ভুল করে বসলে সমূহ ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ঊর্ধ্বতন সংগঠনেরই দায়িত্ব সামাজিক মূল্যায়ন করা। অধস্তন সংগঠনগুলো সে মূল্যায়নকে যথাযথভাবে উপলব্ধি করে কাজ করবে। ২. রাজনৈতিক বিশ্লেষণ। এটাও মূলত ঊর্ধ্বতন সংগঠনের কাজ। দেশের রাজনৈতিক পরিস্থিতি, গতিধারা ও চরিত্র নিরূপণ করে নিতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির তৎপরতার যথার্থ মূল্যায়ন করতে হবে। বিশেষ করে ক্ষমতাসীন গোষ্ঠীর রাজনৈতিক দর্শন, লক্ষ্য ও চরিত্র যথাযথভাবে বুঝতে হবে। বৈদেশিক শক্তির প্রভাব, প্রতিপত্তি, দেশের অভ্যন্তরে তাদের কর্মকৌশল ও ক্রিয়া প্রতিক্রিয়া সঠিকভাবে নির্ণয় করতে হবে। জনগণের রাজনৈতিক চেতনা, চিন্তার বিন্যাস ও উপলব্ধি ক্ষমতা আঁচ করতে হবে। তাদের মন, মানসিকতা, চাওয়া পাওয়া ও ঝোঁক প্রবণতা ভালো করে বুঝতে হবে। পৃষ্ঠা ৫৯। দেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক গতিপ্রবাহ ও সার্বিকভাবে নৈতিক মান ইত্যাদির বাস্তবধর্মী মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের ভিত্তিতে আমাদের রাজনৈতিক কর্মকৌশল, বক্তব্যের ধরন, পদক্ষেপ ইত্যাদি সুনির্দিষ্টভাবে নির্ণয় করতে হবে। দলীয় উপায়, উপকরণ ও জনশক্তির যথার্থ ব্যবহারের মাধ্যমে উপযুক্ত প্রয়োগ পদ্ধতি নির্ধারণ করতে হবে। এই রাজনৈতিক বিশ্লেষণের আলোকে সংগঠনের সর্বপর্যায়ে গোটা জনশক্তিকে ধারণ ক্ষমতা অনুযায়ী সচেতন ও শিক্ষিত করে তুলতে হবে। ৩. বিবৃতি প্রদান। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন ঘটনা প্রবাহ সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রয়োজন বোধে জনমত সৃষ্টি ও সরকারের উপর চাপ সৃষ্টির জন্য বিবৃতি প্রদান করতে হবে, কারণ আধুনিক রাজনীতিতে বিবৃতিও আন্দোলনের অংশ। অধস্তন সংগঠনগুলো এলাকার সমস্যা সমাধানের জন্য মাঝে মধ্যে বিবৃতি প্রদান করতে পারে, তবে মনে রাখতে হবে জামাত কোনো বিবৃতি সর্বস্ব দল নয়। ৪. স্মারকলিপি পেশ। জামাত নীতিগতভাবে গঠনমূলক আন্দোলন করে, সমস্যা যেমন তুলে ধরে তেমনি সমাধানও পেশ করে। অযথা হইচই বাঁধানোর চেয়ে কাজ আদায় করাই জামাতের নিকট পছন্দনীয়। এজন্য স্থানীয় ও জাতীয় সমস্যা ও তার সমাধানের দিক নির্দেশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করা যেতে পারে। স্মারকলিপি খুবই স্পষ্ট, মার্জিত ও সরল ভাষায় হওয়া দরকার। কোথাও স্মারকলিপি পেশ করতে হলে অধস্তন সংগঠন পূর্বাহ্নেই ঊর্ধ্বতন সংগঠনের সাথে কথা বলে নেবে। পৃষ্ঠা ৬০। ৫. দাওয়াতি জনসভা। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত, শোষণহীন, স্বাধীন, সার্বভৌম ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে থাকবে পূর্ণ শান্তি ও নিরাপত্তা এবং প্রতিটি নর নারী পাবে পরিপূর্ণ মানবিক অধিকার ও মর্যাদা। জামাত বিশ্বাস করে জনগণের আস্থা, সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি নির্বাচিত সরকারের পক্ষেই ক্রমান্বয়ে এ ধরনের একটি শক্তিশালী, সমৃদ্ধিশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্যে সর্বস্তরের গণমানুষকে এগিয়ে আসতে হবে। এ কাজ মুসলিমদের নৈতিক, মানবিক ও ইমানি কর্তব্যের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির জন্য গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, থানা বা গুরুত্বপূর্ণ এলাকা ভিত্তিক নিয়মিত জনসভার আয়োজন করা যেতে পারে। প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি ও পরিকল্পনা পূর্বেই গ্রহণ করতে হবে, যাতে জনসভাকে পূর্ণ সফল ও সার্থক করে তোলা যায়। ৬. পথসভা, গণজমায়েত, মিছিল, জনসভা ও বিক্ষোভ। জনগণের দাবি আদায়ে তাদেরকে সচেতন করা, অন্যায় জুলুমের প্রতিরোধ সৃষ্টি করা, ক্ষমতাসীন মহলের উপর চাপ সৃষ্টির জন্য অবস্থা, পরিবেশ ও প্রয়োজনীয়তা বুঝে জামাত পথসভা, গণজমায়েত, মিছিল, জনসভা ও বিক্ষোভের আয়োজন করে থাকে। আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও নিয়ম শৃঙ্খলা মেনে চলেই এ কাজগুলো করা হয়। ৭. প্রশাসনের সাথে যোগাযোগ। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করা যেতে পারে। এসব দায়িত্বশীলগণ দেশের আইন শৃঙ্খলা তথা সার্বিক পরিস্থিতির জন্য নিয়োজিত। তাদের সাথে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দিনের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা যেতে পারে, তাদেরকে বইপত্র উপহার দেয়া যেতে পারে। এভাবে প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের সহযোগিতা লাভ করা যেতে পারে। পৃষ্ঠা ৬১। ৮. রাজনৈতিক যোগাযোগ। জামাত বিশ্বাস করে যারা রাজনীতি করেন তারা দেশের ও মানুষের কল্যাণ চান। এজন্য জাতীয় কল্যাণের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলের মত ও পথের পার্থক্য সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির উদ্যোগ নিতে হবে। ইসলামী আদর্শের নিরিখে দেশ ও জাতির কল্যাণের দিকে সকলকে উদ্বুদ্ধ করার প্রয়াস চালাতে হবে। দলীয়ভাবে চরম বিরোধিতা সত্ত্বেও যেন ব্যক্তিগত যোগাযোগ থাকে সেরূপ পরিবেশ সৃষ্টি করতে হবে। ৯. সাংবাদিকদের সাথে যোগাযোগ ও সাংবাদিক সম্মেলন। জামাত নেতৃবৃন্দকে স্থানীয় সাংবাদিকদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং সবসময় যোগাযোগ রক্ষা করে চলতে হবে। গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় ইস্যুতে সাংবাদিক সম্মেলন করা যেতে পারে। ১০. বার লাইব্রেরিতে যোগাযোগ। রাজনৈতিক ময়দানে আইনজীবীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। আইনজীবীদের সমাবেশ স্থল হল বার লাইব্রেরি। জামাত নেতৃবৃন্দকে বার লাইব্রেরির মাধ্যমে আইনজীবীদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। সময় সময় আইনজীবীদের সমাবেশে জামাত নেতৃবৃন্দ বক্তব্য রাখতে পারেন। ১১. ব্যবসায়ীদের সাথে যোগাযোগ। মুক্ত বিশ্বে ব্যবসায়ী সম্প্রদায় প্রকৃতপক্ষে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে থাকে। এক্ষেত্রে চেম্বার অব কমার্সও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চেম্বার অব কমার্সের কর্মকর্তাদের সাথে যোগাযোগ সৃষ্টি করে আদর্শের দাওয়াত দিতে হবে। এলাকায় এলাকায় আদর্শের অনুসারী ব্যবসায়ীদের সমিতি বা সংস্থা গড়ে তোলা যেতে পারে। ১২. পত্রপত্রিকা প্রকাশ। জামাতের বক্তব্য, চিন্তাধারা ও ভূমিকা সম্পর্কে জনগণকে জ্ঞাত করানোর জন্য পত্রপত্রিকা প্রকাশ করতে হবে। অধস্তন সংগঠন এ ধরনের কিছু প্রকাশ করতে চাইলে পূর্বাহ্নে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে। পৃষ্ঠা ৬২। ১৩. জনমত গঠন। আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু সৃষ্টি হয়। এ সকল ইস্যুতে সংগঠনের দৃষ্টিভঙ্গি কি, আমাদের এখন কি করণীয়, জাতিকে কোন দিকে উদ্বুদ্ধ করা দরকার, এসব ব্যাপারে চিন্তাভাবনা করে মত প্রকাশ করা দরকার এবং জামাতের মতই যেন জনমতে পরিণত হয় এ ব্যাপারে ব্যাপক প্রচেষ্টা চালানো দরকার। ব্যক্তিগত যোগাযোগ, লিফলেট বিতরণ, পোস্টার লাগানো, বই পুস্তক বিতরণ ইত্যাদি মাধ্যমগুলোকে এক্ষেত্রে কাজে লাগানো হয়। ঊর্ধ্বতন সংগঠন থেকে সরবরাহকৃত উপকরণ কাজে লাগানো ও জনমত সৃষ্টির জন্য অন্যান্য নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলাই এক্ষেত্রে অধস্তন সংগঠনগুলোর কাজ। এসব কাজ নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে আঞ্জাম দিতে হবে। ১৪. নির্বাচন। বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনে বিশ্বাসী এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই সৎ ও যোগ্য লোককে নেতৃত্বে বসাতে চায়। সর্বস্তরের গণমানুষের সংখ্যাগরিষ্ঠের সমর্থন ও সহযোগিতা নিয়েই তা করা সম্ভব বলে জামাত মনে করে। সুতরাং এ লক্ষ্যে পৌঁছতে হলে নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে। জাতীয় নির্বাচনে ভালো করতে হলে স্থানীয় পর্যায়ের নির্বাচনে অংশ নিয়ে আমাদের জনশক্তিকে আদর্শ সমাজ নেতা হিসেবে গড়ে তুলতে হবে। তাই জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনকেও সমপরিমাণে গুরুত্ব দিতে হবে। যে কোনো পর্যায়ের নির্বাচনে ভালো করতে হলে চারটি বিষয়ে সময় হাতে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। বিষয়গুলো হচ্ছে: ১. আদর্শিক সমর্থক বলয় সৃষ্টি, ২. তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠন, ৩. নির্বাচনী কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার যোগ্যতা সম্পন্ন প্রয়োজনীয় জনশক্তি এবং ৪. গ্রহণযোগ্য নেতৃত্ব। পৃষ্ঠা ৬৩। উপরোক্ত চারটি বিষয় প্রস্তুতির জন্য পরিকল্পিতভাবে নিম্নলিখিত কাজগুলো করতে হবে: ক. ভোটার তালিকা হালনাগাদের সময় প্রকৃত ভোটারদের ভোটার হওয়ার ব্যাপারে চেষ্টা চালানো। খ. নির্বাচনী এলাকায় তৃণমূল পর্যায়ে পুরুষ ও মহিলা শ্রমিকদের সংগঠন গড়ে তুলতে হবে। গ. ভোটারদের মধ্যে ব্যাপক পরিসরে ইসলামী চিন্তা ও চেতনা সৃষ্টির জন্য বিভিন্নমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে। ঘ. নির্বাচনী এলাকার ব্যক্তিগত ও সামাজিক সমস্যার সমাধানে প্রার্থীকে অধিকতর সম্পৃক্ত হতে হবে। উ. সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও যুবশক্তিকে আন্দোলনে সামিল করার জন্য চেষ্টা চালাতে হবে। এ সকল কাজ বাস্তবায়নের জন্য জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল নিয়োগ এবং সম্ভব হলে কমিটি গঠন করতে হবে। ১৫. রাজনৈতিক বিভাগ সৃষ্টি। জেলার রাজনৈতিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি রাজনৈতিক বিভাগ থাকবে। এ রাজনৈতিক বিভাগের কাজ দুটো: ক. ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশ কার্যকরকরণ, খ. স্থানীয় রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ ও কেন্দ্রীয় নীতিমালার আলোকে পদক্ষেপ গ্রহণ। ১৬. জাকাত আদায়ের অনুকূল পরিবেশ সৃষ্টি। এটাও এ দফার কাজ, কারণ অর্থনীতি ও রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। জুলুম শোষণ বন্ধ করে সম্পদের সুষম বন্টনের জন্য জাকাত ব্যবস্থা অন্যতম পথ। এজন্য জামাতকে জাকাত আদায়ের পরিবেশ সৃষ্টিতে তৎপর হতে হবে। জাকাত দিতে সামর্থ্যবান লোকদের তালিকা প্রস্তুত করে তাদের সাথে ব্যক্তিগত ও সমষ্টিগত যোগাযোগ ইত্যাদির মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। পৃষ্ঠা ৬৪। ইসলামে জাকাতের গুরুত্ব ও আদায়ের পদ্ধতি ইত্যাদি বিষয় সম্বলিত হ্যান্ডবিল বা পুস্তিকা জনগণের নিকট পৌঁছাতে হবে। তাছাড়া আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদির মাধ্যমেও এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। জামাতের জাকাত ফান্ড শরীয়ত নির্ধারিত খাতেই যে ব্যবহৃত হয় তা জাকাত দাতা ভাই বোনদের সামনে পরিষ্কার করে তুলে ধরতে হবে। ১৭. সর্বপ্রকার অর্থনৈতিক জুলুমের প্রতিবাদ ও সমাধান পেশ। অর্থনৈতিক জুলুম ও শোষণে জনজীবন আজ অতিষ্ঠ। সুদ, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, কালোবাজারি, মুনাফাখোরি, চোরা কারবারি ইত্যাদিতে দেশ ছেয়ে গেছে। ফলে গরিব আরও গরিব হচ্ছে, ধনী আরও ধনী হচ্ছে। তাই স্থানীয়ভাবে ও জাতীয় পর্যায়ে যাবতীয় অর্থনৈতিক জুলুম ও শোষণের প্রতিবাদ করতে হবে ও তার সমাধান পেশ করতে হবে। এ পর্যন্ত বিভিন্ন দফার কাজ বিশদভাবে আলোচনা করা হয়েছে। এগুলো যথাযথভাবে বুঝার উপরে সঠিক অর্থে কাজের অগ্রগতি নির্ভর করে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ ও কাজ করার তৌফিক দিন, আমিন। পৃষ্ঠা ৬৫। পরিশিষ্ট ১: সদস্য পদের তথা রুকনিয়াতের মান সংরক্ষণ ও সদস্যদের তথা রুকনদের জন্য জরুরি কতিপয় জ্ঞাতব্য। বিষয়: কোরআন অধ্যয়ন, মান ৩০ দিন, সাধারণ মান ২৫ দিন, বিপদসীমা ২০ দিন। হাদিস অধ্যয়ন, মান ৩০ দিন, সাধারণ মান ২৫ দিন, বিপদসীমা ২০ দিন। ইসলামী সাহিত্য অধ্যয়ন, মান ৩০০ পৃষ্ঠা, সাধারণ মান ২০০ পৃষ্ঠা, বিপদসীমা ১০০ পৃষ্ঠা। জামাতে নামাজ, মান ১৫০ ওয়াক্ত, সাধারণ মান 125 ওয়াক্ত, বিপদসীমা 100 ওয়াক্ত। দাওয়াতি টার্গেটের সাক্ষাৎ মান 5 বার, সাধারণ মান 3 বার, বিপদসীমা 2 বার। কর্মী টার্গেটের সাক্ষাৎ মান 4 বার, সাধারণ মান 3 বার, বিপদসীমা 2 বার। সদস্য তথা রুকন টার্গেটের সাক্ষাৎ মান 6 বার, সাধারণ মান 3 বার, বিপদসীমা 2 বার। কর্মী যোগাযোগ মান 3 বার, সাধারণ মান 2 বার, বিপদসীমা 1 বার। পারিবারিক বৈঠক মান 4 বার, সাধারণ মান 2 বার, বিপদসীমা 1 বার। সামাজিক কাজ মান 20 দিন, সাধারণ মান 10 দিন, বিপদসীমা 5 দিন। সময়দান মান 90 ঘন্টা, সাধারণ মান 75 ঘন্টা, বিপদসীমা 60 ঘন্টা। সাংগঠনিক বৈঠক আদিতে যোগদান মান 100%, সাধারণ মান 75%, বিপদসীমা 50%। ময়দানের কর্মসূচিতে উপস্থিতি মান 100%, সাধারণ মান 75%, বিপদসীমা 50%। রিপোর্ট সংরক্ষণ মান 30 দিন, সাধারণ মান 25 দিন, বিপদসীমা 20 দিন। আত্মসমালোচনা মান 30 দিন, সাধারণ মান 25 দিন, বিপদসীমা 20 দিন। ১৬ মাসিক ইয়ানত প্রতি মাসের প্রথম সপ্তাহে নিয়মিত আদায় করতে হবে, কোনো অবস্থাতেই 3 মাস বাকি রাখা যাবে না। ইয়ানত আয়ের অন্তত 5% হওয়া উচিত। ১৭ 48 ঘন্টার জন্য জেলা মহানগরের বাইরে যেতে হলে উপজেলা থানা আমির থেকে ছুটি নিতে হবে। 48 ঘন্টার বেশি সময়ের জন্য বাইরে যেতে হলে জেলা মহানগরীকে জানাতে হবে। ১৮ ব্যক্তিগত রিপোর্ট বিপদসীমা অতিক্রম করলে নির্দিষ্ট কারণ রিপোর্টের সাথে লিখিতভাবে জানাতে হবে। সাংগঠনিক বৈঠকাদি ও ময়দানের কর্মসূচি হতে ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে স্বল্প সময়ের মধ্যেই কারণ লিখিতভাবে জানাতে হবে। ১৯ সংগঠনের যে কোনো সিদ্ধান্ত এবং যে কোনো পর্যায়ের দায়িত্বশীলের ব্যাপারে মন্তব্য বা সমালোচনা সাংগঠনিকভাবেই করতে হবে, কোনো অবস্থাতেই অসাংগঠনিক ও অসাংবিধানিক পদ্ধতি অবলম্বন করা যাবে না। পৃষ্ঠা ৬৬ পরিশিষ্ট ২ কর্মী গঠন ও কর্মীদের মানোন্নয়ন। কর্মী সংগঠনের অন্যতম মৌলিক উপাদান, দিন প্রতিষ্ঠার সামগ্রিক তৎপরতায় লিপ্ত সংগঠনের আওতাভুক্ত সকল জনশক্তি আমাদের কর্মী। মান উন্নয়নের সুবিধার্থে জনশক্তির স্তর বিন্যাস করা হয়েছে। সহযোগী সদস্য, কর্মী সদস্য তথা রুকন। কর্মী হওয়ার শর্ত ১ ব্যক্তিগত রিপোর্ট রাখা, ২ বৈঠকে উপস্থিত হওয়া, ৩ নিয়মিত ইয়ানত দেয়া, ৪ দাওয়াতি কাজে অংশগ্রহণ, ৫ সামাজিক কাজকরণ। কর্মী গঠনের পদ্ধতি ১ কর্মী গঠনের পরিকল্পনা গ্রহণ, ২ সম্পর্ক স্থাপন ও সাহচর্য দান, ৩ পরিকল্পিতভাবে বই পড়ানো, এজন্য লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত পাঠ্যসূচিভুক্ত বই থাকতে হবে, ৪ অন্তর্দ্বন্দ্ব নিরসন ও উৎসাহ দান, অন্য মতবাদের অসারতা তুলে ধরা, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, ৫ সাংগঠনিক পরিবেশে আনয়ন, ৬ প্রাথমিক ইবাদতসমূহের প্রতি মনোযোগীকে কাছে থেকে বা রেখে ত্রুটি সংশোধন করা, ৭ দায়িত্ব দেয়া ও রিপোর্ট নেয়া, ৮ ইনফাক ফি সাবিলিল্লাহে উদ্বুদ্ধ করা, ৯ প্রাথমিক প্রশিক্ষণ দান, ১০ দাওয়াতি কাজে নিয়োগ করা, গ্রুপ দাওয়াতি কাজে সাথে নেয়া, ১১ নিয়মিত তত্ত্বাবধানে রাখা, ১২ আন্তরিকতার সাথে দোয়া করা। পৃষ্ঠা ৬৭ কর্মীদের মানোন্নয়ন ১ পরিকল্পনা গ্রহণ, কর্মীদের সমস্যা ও সম্ভাবনার আলোকে, ২ পাঠ্যসূচি অনুযায়ী অধ্যয়নের তদারকি, পাঠ দেয়া তা দেখা, কোরআন হাদিস সাহিত্য পাঠাগারে না থাকলে সংগ্রহ করে দেয়া, ৩ ইবাদতে নিষ্ঠা সৃষ্টি, জামাতে নামাজের প্রতি গুরুত্ব দান, ফজরে ডেকে দেয়া ইত্যাদি, ৪ আখলাক ও মুয়ামালাত সুন্দর করা, ৫ দায়িত্ববান ও তত্ত্বাবধান, ৬ ত্যাগ ও কুরবানির মনোভাব সৃষ্টি, ৭ প্রয়োজনীয় প্রশিক্ষণ দান এবং ৮ ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাহচর্যে আনয়ন। পৃষ্ঠা ৬৮ পরিশিষ্ট ৩ সম্মেলন ও বৈঠকাদি পরিচালনা। বৈঠকাদি ও সম্মেলনের নমুনা কার্যসূচি ১ ইউনিটে মাসে ৪টি প্রোগ্রাম নিম্নরূপ। প্রথম সপ্তাহে কর্মী বৈঠক ১ উদ্বোধনী বক্তব্য, ২ অর্থসহ কোরআন তিলাওয়াত অথবা হাদিস পাঠ, ৩ ব্যক্তিগত রিপোর্ট পেশ, মন্তব্য ও পরামর্শ, ৪ ইউনিটের মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, ৫ পরিকল্পনা গ্রহণ, ৬ কর্মবণ্টন এবং ৭ সমাপনী বক্তব্য। দ্বিতীয় সপ্তাহে সাধারণ সভা বা দাওয়াতি সভা ১ উদ্বোধনী বক্তব্য, ২ ব্যাখ্যাসহ কোরআন তিলাওয়াত অথবা হাদিস পাঠ, ৩ নির্দিষ্ট বিষয়ের উপর বক্তৃতা, ৪ জামাতের পরিচয় ভিত্তিক বক্তব্য, ৫ সভাপতির ভাষণ, ৬ পরিচিতি বা পুস্তক বিতরণ। বিশেষ দ্রষ্টব্য, সাধারণ সভায় মহল্লার নতুন লোকদের অধিকারে উপস্থিত করানোই কর্মীদের দায়িত্ব হবে। তৃতীয় সপ্তাহে প্রশিক্ষণ বা তারবিয়াতি বৈঠক ১ অর্থসহ কোরআন তেলাওয়াত, ২ সহি করে আল কোরআন পড়তে শেখা, ৩ জরুরি দোয়া অথবা মাসাইল শেখা, ৪ সামষ্টিক পাঠ, বই, কোরআনের বিশেষ অংশ, হাদিস, কোন বিশেষ প্রবন্ধ বা নিবন্ধ ইত্যাদি, ৫ সমাপনী বক্তব্য, পৃষ্ঠা ৬৯, চতুর্থ সপ্তাহে দাওয়াতি অভিযান, আল্লাহর দিনের আহ্বান পৌঁছানোর জন্য ইউনিটের সকল কর্মী গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন। ইউনিট সভাপতির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হবে। গ্রুপের সাথে প্রয়োজনীয় দাওয়াতি উপকরণ রাখতে হবে। ২ মাসিক রুকন বৈঠক, উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড। ১ সংক্ষিপ্ত দারসুল কুরআন অথবা দারসুল হাদিস। ২ বিগত বৈঠকের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ৩ ব্যক্তিগত রিপোর্ট পেশ ও পর্যালোচনা, টার্গেট পর্যালোচনা সহ। ৪ সাংগঠনিক সমস্যা পর্যালোচনা। ৫ ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশাবলী বাস্তবায়নের ব্যাপারে পরামর্শ। ৬ সদস্য তথা রুকন প্রার্থী সম্পর্কে আলোচনা যদি সুরা না থাকে। ৭ মহাসাবা। ৮ বিবিধ এবং ৯ সমাপনী বক্তব্য। ৩ উপজেলা থানা বৈঠক। ১ দারসুল কুরআন অথবা দারসুল হাদিস। ২ বিগত বৈঠকের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ৩ ইউনিয়ন অথবা ইউনিট রিপোর্ট পেশ ও পর্যালোচনা। ৪ নিসাব আদায়। ৫ ব্যক্তিগত রিপোর্ট পেশ ও পর্যালোচনা। ৬ ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশাবলী বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ। ৭ সফর প্রোগ্রাম সহ মাসিক পরিকল্পনা চূড়ান্তকরণ। ৮ সমাপনী বক্তব্য, পৃষ্ঠা ৭০। ৪ উপজেলা থানা কর্মপরিষদ টিম বৈঠক। ১ উদ্বোধনী বক্তব্য। ২ বিগত বৈঠকের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ৩ সাংগঠনিক দায়িত্বশীলের সফর প্রোগ্রাম বাস্তবায়ন, রিপোর্ট পেশ ও পর্যালোচনা। ৪ বিভাগীয় কাজের রিপোর্ট পেশ ও পর্যালোচনা। ৫ পরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনা প্রতি ৩ মাসে। ৬ সফর প্রোগ্রাম সহ মাসিক পরিকল্পনা গ্রহণ। ৭ ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশাবলী বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ এবং ৮ সমাপনী বক্তব্য। ৫ উপজেলা থানা সম্মেলন সর্বস্তরের জনশক্তি নিয়ে। ১ উদ্বোধনী বক্তব্য। ২ দারসুল কুরআন। ৩ ক মোট আয় ব্যয় সহ ইউনিয়ন ভিত্তিক রিপোর্ট পেশ। খ মোট আয় ব্যয় সহ থানার সংক্ষিপ্ত রিপোর্ট পেশ। গ রিপোর্ট পর্যালোচনা। ৪ বিষয় ভিত্তিক আলোচনা। ৫ সাধারণ প্রশ্নোত্তর। ৬ সমাপনী বক্তব্য। ৬ ষান্মাসিক সদস্য তথা রুকন সম্মেলন জেলা মহানগরী। ১ উদ্বোধনী বক্তব্য। ২ দারসুল কুরআন অথবা দারসুল হাদিস। ৩ বিগত সদস্য তথা রুকন সম্মেলনের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ৪ ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা। ৫ সদস্য রুকন টার্গেট পর্যালোচনা। ৬ জেলা মহানগরী সাংগঠনিক ও বাইতুলমাল রিপোর্ট পেশ ও পর্যালোচনা। ৭ সাংগঠনিক ও ব্যক্তিগত সমস্যা আলোচনা। ৮ মহাসাবা। ৯ বিষয়ভিত্তিক আলোচনা। ১০ সাধারণ প্রশ্নোত্তর এবং ১১ সমাপনী বক্তব্য, পৃষ্ঠা ৭১। ৭ জেলা মহানগরী বৈঠক। ১ উদ্বোধনী বক্তব্য। ২ দারসুল কুরআন। ৩ কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ৪ উপজেলা থানাসমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা। ৫ নিসাব আদায়। ৬ পরিকল্পনার আলোকে বিশেষ কার্যক্রম গ্রহণ। ৭ সফর প্রোগ্রাম চূড়ান্তকরণ। ৮ কেন্দ্রীয় নির্দেশ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ এবং ৯ সমাপনী বক্তব্য। ৮ জেলা মহানগরী শূরা সাধারণ অধিবেশন। ১ উদ্বোধনী বক্তব্য। ২ কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ৩ বিগত কর্মপরিষদ বৈঠকসমূহের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ৪ পরিকল্পনা ও বাজেট গ্রহণ পর্যালোচনা। ৫ জেলা মহানগরী বার্ষিক রিপোর্ট অনুমোদন সাংগঠনিক ও বাইতুল মাল। ৬ সদস্য রুকন প্রার্থী বিবেচনা। ৭ বিভাগীয় ও সাংগঠনিক দায়িত্বশীল নিয়োগ। ৮ সমস্যা আলোচনা এবং ৯ সমাপনী বক্তব্য, পৃষ্ঠা ৭২। ৯ প্রশিক্ষণ তথা তারবিয়াত প্রোগ্রাম সহ কর্মী সম্মেলন জেলা মহানগরী। কর্মসময় ৫ থেকে ৬ ঘণ্টা, কেবলমাত্র তালিকাভুক্ত কর্মীদেরকে নিয়ে। ১ উদ্বোধনী বক্তব্য। ২ সংক্ষিপ্ত দারসুল কুরআন। ৩ উপজেলা থানাভিত্তিক সংক্ষিপ্ত পরিচিতি। ৪ কর্মীদের ব্যক্তিগত কার্যক্রম পর্যালোচনা গ্রুপ ভিত্তিক। ৫ জেলা মহানগরীর সংক্ষিপ্ত রিপোর্ট পেশ ও পর্যালোচনা। ৬ বিষয়ভিত্তিক আলোচনা। ৭ সাধারণ প্রশ্নোত্তর এবং ৮ সমাপনী বক্তব্য, পৃষ্ঠা ৭৩। পরিশিষ্ট ৪ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির বিষয়সমূহ ও আলোচ্য বিষয়। ক কার্যসূচি। ১ শিক্ষা বৈঠক, ৬ থেকে ১৮ ঘণ্টা। ১ উদ্বোধনী বক্তব্য। ২ দারসুল কুরআন বা দারসুল হাদিস। ৩ এক বা একাধিক বক্তৃতা। ৪ অনুশীলনী বক্তৃতা। ৫ সামষ্টিক আলোচনা। ৬ সমাপনী বক্তব্য। বিশেষ দ্রষ্টব্য। একটি শিক্ষা বৈঠকে দুটির বেশি বক্তৃতা হওয়া উচিত নয়, প্রোগ্রামে মাঝে মাঝে বিরতি থাকা দরকার। ২. শিক্ষা শিবির, ২৪ ঘন্টা থেকে কয়েকদিন। ১. উদ্বোধনী বক্তব্য, ২. দারসুল কোরআন বা দারসুল হাদিস, ৩. বই বিষয়ভিত্তিক আলোচনা, ৪. সামষ্টিক আলোচনা, ৫. নিয়মিত কাজের পদ্ধতি আলোচনা, ৬. হাতে কলমে শিক্ষা, ৭. বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিক্ষা, ৮. প্রয়োজনীয় মাসআলা মাসাইল শিক্ষা, ৯. সমাপনী বক্তব্য। পৃষ্ঠা ৭৪। ৩. নৈশ ইবাদত, ঈশা থেকে ফজর পর্যন্ত। ১. উদ্বোধনী বক্তব্য, ২. দারসুল কোরআন দারসুল হাদিস, ৩. বক্তৃতা আলোচনা, ৪. নিদ্রা, ৫. ব্যক্তিগত ইবাদত, ৬. কোরআন তিলাওয়াত প্রশিক্ষণ, ৭. মাসআলা মাসাইল শিক্ষা এবং ৮. সমাপনী বক্তব্য। বিশেষ দ্রষ্টব্য, সববেদারই অর্থ সারা রাত জেগে থাকাও নয়, আবার শিক্ষা বৈঠকও নয়, বরং নিদ্রা, ইবাদত বন্দেগী ও দার্স আলোচনার মাধ্যমে রাত কাটানো। সববেদারিতে সাংগঠনিক বা অন্য কোনো প্রোগ্রাম থাকা ঠিক নয়, এতে ইবাদতের পরিবেশ নষ্ট হয়ে যায়। ৪. বক্তৃতা অনুশীলন, অগণিত মানব গোষ্ঠীর নিকট ইসলামী আদর্শ, আন্দোলন ও সংগঠনের বক্তব্য পৌঁছানোর জন্য সুবক্তার কোনো বিকল্প নেই, সুবক্তা সৃষ্টির জন্যই এই অনুশীলন। পদ্ধতি, ১. কয়েকজন কর্মী বাছাইকরণ, ২. বিষয়বস্তু নির্ধারণ, ৩. আগেই বাছাইকৃত কর্মীদেরকে বিষয়বস্তু অবহিতকরণ, ৪. নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সকলের উপস্থিতি নিশ্চিতকরণ, ৫. পরিচালক বক্তৃতার যে বিষয়গুলি পর্যবেক্ষণ ও নোট করবেন তা হল সম্বোধন পদ্ধতি, বক্তব্য বিষয়ে জ্ঞানের গভীরতা, শব্দ চয়নের মান, ভাষার শুদ্ধতা ও অশুদ্ধতা, বোধগম্যভাবে বক্তব্য উপস্থাপন ব্যর্থতা সফলতা, বক্তব্য উপস্থাপনে ধীরতা দ্রুততা, বক্তার অঙ্গভঙ্গি, বক্তৃতার আঙ্গিক প্রারম্ভিক মধ্যভাগ সমাপ্তি। ৬. পর্যবেক্ষণ ও নোটের ভিত্তিতে পরিচালক কর্তৃক বক্তৃতা পর্যালোচনা ও সমাপ্তি ঘোষণা। পৃষ্ঠা ৭৫। খ. প্রশিক্ষণ কার্যক্রমে আলোচ্য বিষয়সমূহ। ১. সদস্য তথা রুকন প্রশিক্ষণ। ১. শপথের আলোকে সদস্য পদ রুকনিয়াত। ২. সদস্যের তথা রুকনের দায়িত্বানুভূতি ও কর্তব্য নিষ্ঠা। ৩. সদস্যের তথা রুকনের চারিত্রিক মান। ৪. জানমালের কুরবানি ইমানের দাবি। ৫. শাহাদাত মুমিন জীবনের কাম্য। ৬. আদর্শ মুসলিম ব্যক্তি ও পরিবার। ৭. আম্বিয়াই কিরামের চারিত্রিক বৈশিষ্ট্য। ৮. সাহাবাই কিরামের চারিত্রিক বৈশিষ্ট্য। ৯. ইমান ও আকিদা। ১০. ইত্তেবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১১. ইসলামের পারিবারিক জীবন। ১২. সমাজ পরিবর্তনে সামাজিক কার্যক্রমের গুরুত্ব ও পদ্ধতি। ১৩. আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা। ১৪. তাকওয়া ও ইহসান। ১৫. আখিরাতের জবাবদিহি। ২. দায়িত্বশীলদের শিক্ষা শিবির। ১. সংগঠন পরিচালনায় ইসলামী নীতি। ২. সদস্য প্রার্থী পরিচর্যা পদ্ধতি। ৩. ইসলামী আন্দোলনের গণভিত্তি রচনার উপায়। ৪. আমাদের কর্মনীতি। ৫. জনশক্তির মানোন্নয়ন ও সংগঠন মজবুতকরণ। ৬. আদর্শ সংগঠকের গুণাবলী। ৭. ব্যক্তি ও সমাজের ইসলাহ, উদ্দেশ্য, গুরুত্ব ও পদ্ধতি। ৮. রিপোর্ট প্রণয়ন ও রেকর্ড সংরক্ষণ। ৯. গণসংযোগের গুরুত্ব ও পদ্ধতি। ১০. নেতৃত্বের গুণাবলী। ১১. ইসলামী আন্দোলনের প্রতিবন্ধকতা ও প্রতিকার। ১২. বাংলাদেশে ইসলামের কাজ, সমস্যা ও সম্ভাবনা। ১৩. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। ১৪. প্রোগ্রাম প্ল্যানিং ও বাস্তবায়ন। ১৫. ইসলামী সংগঠন, অন্তর্ভুক্তি, উন্নয়ন, পরিচালনা পদ্ধতি। ১৬. ব্যক্তিগত জীবনে পরিপাট্য ও সাংগঠনিক জীবনে শৃঙ্খলা। ১৭. আত্মগঠন, কর্মী গঠন ও নেতৃত্বদান। ১৮. উপজেলা থানা সংগঠনকে মজবুত করার উপায়। ১৯. চরিত্র ইসলামী আন্দোলনের আসল পুঁজি। ২০. ইসলাম বনাম সন্ত্রাসবাদ। ২১. গণতান্ত্রিক মূল্যবোধ ও ইসলাম। ২২. আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার ও বিধাত। পৃষ্ঠা ৭৬। ৩. অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির। ১. দাওয়াতে দিনের গুরুত্ব ও পদ্ধতি। ২. ইসলামী আন্দোলনের নেতৃত্বের গুণাবলী। ৩. ইউনিটের ৪টি প্রোগ্রাম বাস্তবায়ন ও পরিচালনা পদ্ধতি। ৪. সাংগঠনিক দুর্বলতা, কারণ ও প্রতিকার। ৫. সদস্য তথা রুকন পদের গুরুত্ব ও তাৎপর্য। ৬. আম্বিয়াই কিরামের চারিত্রিক বৈশিষ্ট্য। ৭. সাহাবাই কিরামের চারিত্রিক বৈশিষ্ট্য। ৮. যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের অগ্নি পরীক্ষা। ৯. আল কোরআনের আলোকে মুমিনের জীবন। পৃষ্ঠা ৭৭। ১০. উলুমুল কোরআন, আল কোরআনের পরিচয়। 11 ইকামতে দিন গুরুত্ব ও পদ্ধতি, 12 সালাত জান্নাতের চাবিকাঠি, 13 ইসলামী শরিয়াতে হাদিসের গুরুত্ব, 14 ফিকা শাস্ত্রের ক্রমবিকাশ, 15 ধর্মীয় সম্প্রীতি ও সহ অবস্থান, 16 জামাত ইসলামের ইতিহাস, 17 সামাজিক কাজের বাস্তবায়ন পদ্ধতি, 18 ইসলামী আন্দোলনে প্রতিবন্ধকতা ও প্রতিকার, 19 সহিভাবে সালাত আদায় পদ্ধতি, 20 তাজকিয়া নফস, 21 আনুগত্য পরামর্শ মহাসাবা, 22 বর্তমান বিশ্বে ইসলামী আন্দোলন, 23 অর্থনৈতিক নিরাপত্তা বিধানে ইসলাম, 24 আধুনিক যুগের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামী আন্দোলন, 25 মানবরচিত মতবাদ বনাম ইসলাম, 26 আধুনিক জাহিলিয়াতের রূপ ও প্রকৃতি, 27 গণসংযোগ গুরুত্ব ও পদ্ধতি, 28 ইনফাক ফি সাবিলিল্লাহ, 29 ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যবহারিক জীবন, 30 ইসলামী রাষ্ট্রই সত্যিকার কল্যাণ রাষ্ট্র, 31 মানুষের ওপর মানুষের প্রভুত্বই সব জুলুমের মূল কারণ, 32 ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র ও রাজনীতি, 4 কর্মীদের শিক্ষা শিবির, 1 জামাত ইসলামের 3 দফা দাওয়াত, 2 জামাত ইসলামের 4 দফা কর্মসূচি, 3 জামাত ইসলামের বৈশিষ্ট্য, 4 দাওয়াতি কাজের গুরুত্ব ও পদ্ধতি পৃষ্ঠা 78, 5 সাংস্কৃতিক আগ্রাসনের কবলে বাংলাদেশ, 6 ইসলামী আন্দোলন ও সংগঠন, 7 ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী, 8 পূর্ণাঙ্গ অনুসরণীয় নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 9 ইমান ও ইসলাম, 10 আখিরাতি মুমিনের প্রকৃত মঞ্জিল, 11 আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায়, 12 ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক, 13 ইনফাক ফি সাবিলিল্লাহ, 14 দেশের বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয়, 15 ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, 16 ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবনবিধান, 17 ইসলামিক জ্ঞান অর্জন ও অনুশীলনের প্রয়োজনীয়তা, 18 তাওহীদ রিসালাত ও আখিরাত, 19 আধুনিক শিক্ষা ব্যবস্থার গলদ ও তার প্রতিকার, 20 আদর্শ নাগরিক গঠনের প্রকৃত উপায় ইসলাম, 21 মুসলিম জাতির উন্নতির প্রকৃত পথ, 22 মুসলিম বিশ্বের ঐক্যের মূল সূত্র ইসলাম। সমাপ্ত।